ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন, শুরু হলো বাংলা অনুষ্ঠান।
সুপ্রিয় শ্রোতা, আজ পনেরোই সেপ্টেম্বর 2017 শুক্রবার। বাংলাদেশ এবং ভারতে এখন রাত আর ওয়াশিংটনে দুপুর। সবাইকে আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি। আমি সেলিম হোসেন আজকের বাংলা অধিবেশনে। অনুষ্ঠানে আজ রয়েছে জহুরুল আলমের রিপোর্ট ঢাকা থেকে।
মিয়ানমারের সেনাবাহিনীর বিরুদ্ধে পরিকল্পিতভাবে রোহিঙ্গাদের বাড়ি ঘরে আগুন দেওয়ার অভিযোগ করেছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল।
কলকাতা থেকে গৌতম গুপ্তের রিপোর্ট।
চীনের বিপুল আর্থিক ও সামরিক ক্ষমতা ভারত কিংবা জাপানের পক্ষে রীতিমতো উদ্বেগজনক।
লন্ডনের বিস্ফোরণ নিয়ে রয়েছে একটি বিশেষ সাক্ষাৎকার।
পলাতককে ছুরি হাতে পালাতে দেখেছেন কিছু লোকজন, তারা তাকে খুঁজে বের করার চেষ্টা করছেন।
বিশ্ব সংবাদ শুনুন সবার আগে।
বিশ্ব সংবাদ পড়ছে তাহিরা কিবরিয়া। লন্ডনে শুক্রবার কর্মব্যস্ত সকালে জনাকীর্ণ পাতাল রেলে বোমা বিস্ফোরণে অন্তত 22 জন আহত হয়েছেন। লন্ডন পুলিশ ওই আক্রমণকে সন্ত্রাসী হামলা বলেই বিবেচনা করছেন। জরুরি বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন, যারা আহত হয়েছেন তাদের জীবন নাশের ঝুঁকি নেই। পার্সন্স গ্রিন পাতাল রেলের সাবওয়ে স্টেশনে যাত্রীরা একটি বিস্ফোরণ এবং আগুন সম্পর্কে রিপোর্ট করেন। এতে ভীতির সঞ্চার হয় এবং পরিষেবা বিঘ্নিত হয়। বিস্ফোরণের খবর পাওয়ার পরপরই তদন্তে নামে পুলিশ। লন্ডনের এই বিস্ফোরণ এবং তার প্রতিক্রিয়া সম্পর্কে সরাসরি ফেসবুকে একটি আলোচনা শুনবেন আজই আমাদের অধিবেশনের পর। মিয়ানমারের সেনাবাহিনীর বিরুদ্ধে পরিকল্পিতভাবে রোহিঙ্গাদের বাড়িঘরে আগুন দেওয়ার অভিযোগ করেছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। যুক্তরাষ্ট্রভিত্তিক এই মানবাধিকার সংস্থাটি শুক্রবার এ বিষয়ে একটি বিবৃতির সাথে তাদের অভিযোগের পক্ষে প্রমাণ হিসেবে কিছু স্যাটেলাইট ছবিও প্রকাশ করেছে। এ বিষয়ে ঢাকা সংবাদদাতা জহুরুল আলমের রিপোর্ট।
বিবৃতিতে বলা হয়েছে, মিয়ানমারের নিরাপত্তা বাহিনী রোহিঙ্গাদের দেশ ছাড়তে বাধ্য করছে, যার অনেক প্রমাণও রয়েছে তাদের কাছে। স্যাটেলাইট থেকে তোলা রাখাইন রাজ্যের ছবি বিশ্লেষণ করে অ্যামনেস্টি বলেছে, সেখানে গত 3 সপ্তাহে 80টিরও বেশি এলাকা উড়িয়ে দেওয়া হয়েছে। মিয়ানমারের সেনাবাহিনী এবং তাদের সহযোগী বৌদ্ধ উগ্রবাদীরা এ সকল ঘটনা ঘটাচ্ছে বলে সংস্থাটি অভিযোগ করেছে। মিয়ানমার সরকারও স্বীকার করেছে, রাখাইন রাজ্যে রোহিঙ্গাদের 30% গ্রামই জনশূন্য হয়ে পড়েছে। নিউ ইয়র্ক ভিত্তিক মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ওয়াচ শুক্রবার অনুরূপ বিবৃতি দিয়েছে। মিয়ানমারের রাখাইন রাজ্যে গণহত্যা বন্ধের দাবিতে ঢাকায় হেফাজতে ইসলাম সহ কয়েকটি সংগঠনের হাজার হাজার সমর্থক বিক্ষোভ করেছে। বিক্ষোভকারীরা মিয়ানমারের নেত্রী আং সান সু চির কুশপুত্তলিকা দাহ করে। জহুরুল আলম, ভয়েস অব আমেরিকা, ঢাকা।
রোহিঙ্গা শরণার্থীদের বিষয়ে বিস্তারিত রিপোর্ট শুনবেন বিশ্ব সংবাদের পর। বাংলাদেশে রোহিঙ্গা উদ্বাস্তুদের জন্য ভারত মোট 70 লক্ষ কিলোগ্রাম রিলিফ সামগ্রী দেবে বলে ঢাকাকে জানিয়েছে। বৃহস্পতিবার তারই প্রমাণ কিস্তি হিসেবে 35,000 কিলোগ্রাম চট্টগ্রামে ভারতীয় বিমানবাহিনীর বিমানে পাঠানো হল। এ বিষয়ে কলকাতা থেকে গৌতম গুপ্তের রিপোর্ট।
যে রোহিঙ্গাদের ভারত দেশের নিরাপত্তার পক্ষে সম্ভাব্য বিপদ বলে মনে করে, তারা কি বাংলাদেশের পক্ষেও বিপদ? এই কূট প্রশ্নের কিন্তু জবাব নেই। তবে ভারত ও বাংলাদেশ কেউই রোহিঙ্গাদের নিজের নিজের দেশে স্থান দেওয়ার পক্ষপাতী নয়। রাষ্ট্রপুঞ্জের প্রাক্তন সেক্রেটারি জেনারেল কোফি আন্নানের মত এই ছিল যে এই রোহিঙ্গাদের আরও অধিকার দিয়ে তাদের স্বভূমি মায়ানমারেই থাকার সুব্যবস্থা করে দেয়া হোক। এদিকে চীন যে রোহিঙ্গাদের ওপর মায়ানমার সেনার অভিযানের সমর্থক, সেটা জেনে ভারত ও বাংলাদেশ অসন্তুষ্ট এবং হতবাক। শুক্রবার পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, তিনি রোহিঙ্গাদের পাশে দাঁড়াচ্ছেন। গৌতম গুপ্ত, ভয়েস অফ আমেরিকা, কলকাতা।
নেটো উত্তর কোরিয়ার সাম্প্রতিকতম ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণে আন্তর্জাতিকভাবে সাড়া দেওয়ার আহ্বান জানিয়েছে। নেটো মহাসচিব জেন্স স্টলটেনবার্গ শুক্রবার এক টুইটার বার্তায় বলেছেন, উত্তর কোরিয়ার উৎক্ষেপণ ছোড়া হচ্ছে নেটো প্রস্তাবের বিরুদ্ধে আরও এক ধাপ বেপরোয়া পদক্ষেপ এবং আন্তর্জাতিক শান্তি এবং নিরাপত্তার উপরে মারাত্মক হুমকি স্বরূপ, যা আন্তর্জাতিক জবাবের দাবিদার। পিয়ংইয়ং ষষ্ঠতম পারমাণবিক পরীক্ষা চালানোর পর জাতিসংঘ উত্তর কোরিয়ার ওপরে বাড়তি নিষেধাজ্ঞা আরোপের কয়েকদিনের মধ্যে শুক্রবার ভোরে উত্তর কোরিয়া জাপানের ওপর দিয়ে আরেকটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। ওই ক্ষেপণাস্ত্রটি রাজধানী পিয়ংইয়াংয়ের সুনান শহর থেকে নিক্ষেপ করা হয়, যা জাপানের হোক্কাইডো দ্বীপের ওপর দিয়ে গেছে। জাপানের প্রধানমন্ত্রী বলেছেন, উত্তর কোরিয়া একের পর এক যেভাবে আমাদের উস্কে যাচ্ছে, আমরা মোটেও তা গ্রহণ করব না এবং কঠোরভাবে এর প্রতিবাদ জানাচ্ছি। আমরা এই বার্তা তাদের দিতে চাই যে কঠোরভাবে এর জবাব দেওয়ার মতো ক্ষমতা আমাদের আছে।
আপনারা এই অনুষ্ঠান শুনতে পাচ্ছেন ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন থেকে।
ভবিষ্যতে সামরিক চুক্তির দিকেও এগোতে পারে ভারত ও জাপান, দুই দেশেরই দুশ্চিন্তা চীনকে নিয়ে। সম্প্রতি সীমান্তে ডোকলাম বিবাদের পর জাপানি চীনের বিরুদ্ধে সরাসরি ভারতকে সমর্থন করেছিল। এ বিষয়ে গৌতম গুপ্তের রিপোর্ট।
মাত্র কয়েক বছর আগেই পূর্ব ও দক্ষিণ চীন সমুদ্রে কয়েকটি বিতর্কিত দ্বীপের দখল চীন হঠাৎই নিজের হাতে নিয়ে নেয়। চীনের বিপুল আর্থিক এবং সামরিক ক্ষমতা ভারত কিংবা জাপানের পক্ষে উদ্বেগজনক। এশিয়ায় শান্তি ও স্থিতিরক্ষকের ভূমিকা থেকে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যেন ক্রমশই সরে যাচ্ছেন, এমনটাই আশঙ্কা। জাপানি প্রধানমন্ত্রী শিনজো আবের চলতি ভারত সফরের সময় সেটাই আরও স্পষ্ট হলো। অথচ দুদশক আগেও ভারতের পরমাণু বিস্ফোরণে অসন্তুষ্ট জাপান ভারতের সঙ্গে সমস্ত রকম আর্থিক লেনদেন বন্ধ করে দিয়েছিল। কিন্তু সময়ের চাকা ঘুরে সেই জাপানই আজ ভারতের অতি ঘনিষ্ঠ, দুই দেশের মধ্যে সামরিক যোগাযোগও বাড়তে পারে। গৌতম গুপ্ত, ভয়েস অফ আমেরিকা, কলকাতা।
পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার খাগড়াগড় বিস্ফোরণের মূল হোতা বুরহান শেখকে গ্রেপ্তার করেছে কলকাতা পুলিশের টাস্ক ফোর্স। এ সম্পর্কে পরমাশিস ঘোষ রায়ের রিপোর্ট।
খাগড়াগড় কাণ্ডে ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি এনআইএর মোস্ট ওয়ান্টেড লিস্টে ছিল এই জামাত জঙ্গি। খাগড়াগড় বিস্ফোরণ কাণ্ডে বুরহান শেখের নাম উঠে আসে। বর্তমানে মঙ্গলকোটের শিমুরিয়া মাদ্রাসার অন্যতম কর্মকর্তা ছিল সে। সেখানে জঙ্গি প্রশিক্ষণ দেওয়া হতো। মাদ্রাসা থেকে অনতি দূরে শিমুলিয়া গ্রামে বুরহানের বাড়ি। মাদ্রাসাটি চালাত ইউসুফ, তার ডানহাত ছিল বুরহান। শিমুলিয়া থেকে প্রায় 1.5 কিলোমিটার দূরে নিগঞ্চটিতে অস্ত্র কারখানা তৈরির জমি কিনেছিল সে। 2014 সালে খাগড়াগড় বিস্ফোরণের পর থেকেই গা ঢাকা দিয়েছিল বুরহান শেখ ও ইউসুফ। তারা মুর্শিদাবাদের মুকিমনগরে জেএমবির আরেকটি প্রশিক্ষণ কেন্দ্রের সঙ্গে যুক্ত ছিল। অবশেষে শিয়ালদাহ থেকে ধরা পড়ল এই জামাত জঙ্গি। পরমাশিস ঘোষ রায়, ভয়েস অব আমেরিকা, কলকাতা।
আফগানিস্তানের দক্ষিণাঞ্চলে নেটো গাড়িবহরের ওপরে বোমাভর্তি একটি গাড়ি দিয়ে আক্রমণ চালানো হয়। ওই হামলায় রুমেনিয়ার অন্তত 4 জন সেনা আহত হয়েছে। শুক্রবার স্থানীয় সরকারের এক মুখপাত্র ভয়েস অফ আমেরিকার কাছে আহতদের সংখ্যা নিশ্চিত করার সময় বলেছেন, কান্দাহারের একটি বিমান ঘাঁটির কাছেই ওই আক্রমণটি হয়। পাকিস্তানের উপজাতি এবং স্থানীয় নিরাপত্তা সূত্র জানিয়েছে, প্রত্যন্ত উত্তর পশ্চিমাঞ্চলের সীমান্ত এলাকায় আমেরিকার এক ড্রোন হামলায় সন্দেহভাজন অন্তত 3 জন জঙ্গি নিহত হয়েছে এবং আরও 1 জন আহত হয়েছে। আমেরিকা পাকিস্তানের ভূমিতে ড্রোন আক্রমণের কথা কদাচিৎ স্বীকার করে থাকে। তবে যুক্তরাষ্ট্র যদি ড্রোন হামলার কথা নিশ্চিত করে, তাহলে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা গ্রহণের পর শুক্রবারের এই হামলা হবে প্রথম ড্রোন আক্রমণ। ভয়েস অফ আমেরিকাকে বিভিন্ন সূত্র জানিয়েছে, আধা স্বায়ত্তশাসিত উপজাতি এলাকার খুররম শহরে স্থানীয় ধর্মীয় নেতা মৌলভী মহিবের বাড়িতে মানুষবিহীন বিমান থেকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়। ওই এলাকাটি আফগানিস্তানের খোস্ত প্রদেশ সীমান্ত সংলগ্ন। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প 21 অগস্ট তার নীতি নির্ধারণ বিষয়ক ভাষণে পাকিস্তানের প্রতি অভিযোগ করে বলেছেন যে তারা হাক্কানি এবং তালিবান বিদ্রোহীদের আশ্রয় দিচ্ছে। তিনি সতর্ক করেছেন যে পাকিস্তান যে সন্ত্রাসী দলগুলোকে নিরাপদে আশ্রয় দিচ্ছে সে বিষয়ে আর নীরব থাকা যাবে না। তবে পাকিস্তানের নেতারা ওইসব অভিযোগ অস্বীকার করেছেন। ইরাকের দক্ষিণাঞ্চলে বন্দুক এবং আত্মঘাতী গাড়ি বোমা বিস্ফোরণে 7 জন নিহত হয়েছে। ইসলামিক স্টেট ওই আক্রমণের দায়িত্ব স্বীকার করেছে। দক্ষিণ সুদানের বোরো শহরে প্রচণ্ড বৃষ্টি এবং নীল নদের পানি উপচে পড়া বন্যা হয়েছে এবং বহু বাড়িঘর ভেসে গেছে এবং শত শত মানুষ গৃহহীন এবং অনাহারে দিন কাটাচ্ছে। বিশ্ব সংবাদ এখানেই শেষ হল।
শ্রোতা বন্ধুরা, আমাদের অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েভ 190 মিটারে 1575 কিলোহার্টজে। মিয়ানমার থেকে বাংলাদেশে যে লক্ষ লক্ষ শরণার্থী চলে আসছে তাতে মানবিক সমস্যার পাশাপাশি বড় রকমের নিরাপত্তা সংক্রান্ত ঝুঁকিও সৃষ্টি হয়েছে। বিশেষত আল কায়দার সাম্প্রতিক এক হুমকির পরিপ্রেক্ষিতে বিষয়টি জটিল হয়ে উঠেছে। বিস্তারিত ঢাকা থেকে আমাদের সংবাদদাতা মতিউর রহমান চৌধুরী জানিয়েছেন।
আল কায়দার হুমকি পরিস্থিতিকে আরো জটিল করেছে। যদিও আরাকান সালভেশন আর্মি বলেছে আল কায়দার কোন সমর্থন তাদের দরকার নেই। জঙ্গি গোষ্ঠী আল কায়দা বাংলাদেশ, পাকিস্তান ও ফিলিপাইনের মুসলিমদেরকে মিয়ানমারের রোহিঙ্গাদের অর্থনৈতিক, সামরিক ও শারীরিক ভাবে সাহায্য করার জন্য আহ্বান জানিয়েছে। জেনেভা ভিত্তিক সংস্থা সেন্টার ফর হিউম্যানিটেরিয়ান ডায়ালগের এশিয়া শাখার পরিচালক মাইকেল ভাটিকিউটিস মনে করেন, রাখাইন সংকটের আঞ্চলিক নিরাপত্তা বিষয়ক প্রভাব মূলত দক্ষিণ পশ্চিম এশিয়ার মুসলিম সম্প্রদায়ের মধ্যে সংঘর্ষের ঝুঁকি থেকে তৈরি হয়েছে। ব্লাড এন্ড সিল্ক পাওয়ার এন্ড দ্য কনফ্লিক্ট ইন মডার্ন সাউথ ইস্ট এশিয়া বইয়ের লেখক ভাটিকিউটিস বলেন, ইন্দোনেশিয়া ও মালয়েশিয়ার স্থানীয় রাজনৈতিক নেতারা খুব সহজেই রোহিঙ্গাদের এই সেন্টিমেন্ট কাজে লাগাতে পারেন। দেশগুলিতে এমনিতেই আইডেন্টিটি পলিটিক্স এর কারণে ধর্মীয় সংঘাতের ঝুঁকি বৃদ্ধি পেয়েছে। ইন্দোনেশিয়ার দ্বিতীয় বৃহত্তম মুসলিম সংস্থা মোহাম্মদিয়ার ডেপুটি চেয়ারম্যান আজারিয়ান্ত তোহারি বলেছেন, রোহিঙ্গারা ইন্দোনেশিয়ার জন্য একটি দেশীয় সমস্যা হয়ে দাঁড়াতে পারে। বাংলাদেশের নিরাপত্তা বিশ্লেষক অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এম সাকোয়াত হোসেন মনে করেন, পরিস্থিতি জটিল রূপ নেবে এতে কোনো সন্দেহ নেই। তার মতে আশু সমাধান না হলে পরিস্থিতি আন্তর্জাতিক সন্ত্রাসবাদকে উস্কে দিতে পারে।
বাংলাদেশের নিরাপত্তা, জাতীয় নিরাপত্তা যদি ঝুঁকি বলেন তাহলে এটা দুই ক্যাটাগরিতে ঝুঁকি আছে, দুই স্টেজের ঝুঁকি বলা যায়। একটা তো হচ্ছে প্রথম যে ইন্টারনাল একটা ঝুঁকি, যেটা এই 10 লক্ষ লোক বা এখন অলরেডি 7.5 লক্ষ লোক হয়ে গেছে, যেটা বলা হচ্ছে 10 লক্ষ হবে, 10 লক্ষের আগের 4 লক্ষ 14 লক্ষ লোক। এই 14 লক্ষ লোক যখন এই এতটুকু জায়গার ভিতরে আছে বা থাকবে, এর ভিতরে কতগুলো সোশ্যাল ক্রাইম ঢুকবে, যেমন ধরুন স্মাগলিং, বড় ধরনের স্মাগলিং হবে, প্রস্টিটিউশন হতে পারে, দেন এই যে আপনার মানব পাচার হতে পারে, মানব বিক্রি হতে পারে, অনেক ছোট ছোট বাচ্চারা আছে, মেয়েরা আছে, এদের বিক্রি হতে পারে। তো এই যে একটা সোশ্যাল বিষয় যেটা, সেটা কিন্তু এক ধরনের থ্রেট বাংলাদেশের অভ্যন্তরীণ নিরাপত্তার জন্য, এবং এটা ইমব্যালেন্সও করতে পারে নিরাপত্তাকে, এটা হচ্ছে একটা। দ্বিতীয়টা হচ্ছে যে এদের মধ্যে দেখা যাচ্ছে যে যুবক শ্রেণী খুব কম, যুবক শ্রেণী যদি না থাকে তাহলে এরা কোথায় গেল, সেটা কিন্তু একটা বড় ধরনের প্রশ্ন। এরা কি ওখানে রয়ে গেল, এদেরকে সবকে সবাইকে কি মেরে ফেললো,
মিয়ানমারের
রক্তাক্ত এই সংঘাতে শুধু রোহিঙ্গা মুসলমানরাই নয় ক্ষতিগ্রস্ত হচ্ছে, সেখানকার হিন্দু, খ্রিস্টান সহ ধর্মীয় সংখ্যালঘু জনগোষ্ঠী। হিন্দু সংখ্যালঘুরা মিয়ানমারের নির্যাতন ও হত্যা এড়াতে মুসলমানদের মতোই বাংলাদেশে পালিয়ে আসছে। এ পর্যন্ত 800 হিন্দু শরণার্থী বাংলাদেশে ঢুকেছে। তারা জানিয়েছে মিয়ানমারে 86 জন হিন্দুকে হত্যা করা হয়েছে। কক্সবাজারের একটি পৃথক শরণার্থী শিবিরে তারা অবস্থান করছে। খাদ্য পানীয় সংকট সহ নানা দুরবস্থায় রয়েছে তারা। সেখানকার হিন্দু শরণার্থীদের সঙ্গে কথা বলে রিপোর্ট করেছেন আমির খসরু।
25 আগস্ট থেকে শুরু করে এ অবধি মিয়ানমারের রোহিঙ্গাদের বাংলাদেশে অনুপ্রবেশ অব্যাহত আছে। জাতিসংঘের সবশেষ যে হিসেব তাতে বলা হয়েছে 14 সেপ্টেম্বর পর্যন্ত কমপক্ষে 4 লাখের বেশি রোহিঙ্গা শরণার্থী বাংলাদেশে অনুপ্রবেশ করেছে। আন্তর্জাতিক অভিবাসন সংস্থা IOM এবং জাতিসংঘ বলছে এই সংখ্যা 10 লাখ পর্যন্ত পৌঁছাতে পারে। কক্সবাজারের উখিয়া, টেকনাফ সহ ওই এলাকা ঘুরে দেখা গেছে এ এক অবিরাম শরণার্থী অনুপ্রবেশের দুর্দশাগ্রস্ত কাহিনী। মিয়ানমারে যে রক্তক্ষয়ী, জীবন বিনাশী ঘটনাগুলি চলছে তার শিকার শুধু মুসলমানই নন, রাখাইনের রোহিঙ্গা হিন্দু সম্প্রদায়ের মানুষজনও এই নির্মমতার শিকার। তারাও রেহাই পাচ্ছেন না। হত্যা, ধর্ষণ, অত্যাচার, নির্যাতন সহ্য করতে না পেরে জীবন বাঁচাতে মিয়ানমারের সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়েরও 100 মানুষ ইতিমধ্যে বাংলাদেশে আশ্রয় নিয়েছেন। বিভিন্ন সূত্রের তথ্য মোতাবেক বাংলাদেশে অনুপ্রবেশকারী হিন্দু সংখ্যালঘুদের সংখ্যা এ পর্যন্ত 8 শতাধিক। শরণার্থী হিন্দু সংখ্যালঘুদের কাছে যে তথ্য রয়েছে তাতে ওই সম্প্রদায়ের কমপক্ষে 86 জনকে মিয়ানমারে হত্যা করা হয়েছে। হিন্দু সম্প্রদায়ের অনেকেই আশ্রয় নিয়েছেন কুতুপালংয়ের নাথপাড়া মন্দির সংলগ্ন একটি মুরগির খামারে। মুরগির খামারকে তৈরি করে বানানো হয়েছে অস্থায়ী আশ্রয় শিবির। 60 ফুট লম্বা এবং পাশে 12 ফুটের একটি দরজা জানালাবিহীন ঘরে বসবাস 6 শতাধিক হিন্দু শরণার্থীর। তারা তো মুসলমান নন, তাহলে তাদেরকে কেন অত্যাচার নির্যাতন করা হলো, তাদের দেশ ত্যাগ করতে হলো কেন? এই প্রশ্নের জবাবে রাখাইনের মংডুর ফহিরা বাজার এলাকার আরতিবালা বললেন, আরতিবালা বললেন, আমরা মুসলমানদের সাথে এক এলাকায় মিলেমিশে বসবাস করি, আমাদের সমাজ ভাষা সংস্কৃতি একই, জীবিকার ধরন ধারণ সমান, কাজেই এ কারণেই হয়তো আমাদের উপরে অত্যাচার নির্যাতন করা হয়েছে। আমাদের 86 জন আত্মীয় স্বজন পরিচিতজনকে হত্যা করা হয়েছে, তারা সবাই হিন্দু। কারা হামলা করেছে, হত্যা করেছে, এমন প্রশ্নের জবাবে আরতিবালা বললেন,
তারা কি হিন্দু না মুসলমান না মগ্নে আর চিনি না পারি, আর খোঁজ না পারি।
তিনি বললেন, কারা অত্যাচার নির্যাতন করেছে তা বলতে পারবো না, কারণ ওদের মুখে কালো মুখোশ ছিল এবং শরীর ছিল কালো কাপড়ে ঢাকা। হিন্দু সম্প্রদায়ের এসব মানুষজন এখনও পর্যন্ত কোনো প্রাতিষ্ঠানিক সাহায্য সহযোগিতা পাননি। মংডুর বলিবাজার এলাকার ঘিরাবালা জানান, তিনি বললেন, বিভিন্ন জনের সাহায্য সহযোগিতায়, তাদের দেয়া খাবারে সাহায্যে সহযোগিতায় আমাদের জীবন কাটে। মানুষজন যা দেয় তাই খাই, এদেশের সরকার কোনো সাহায্য দিয়েছে এমনটা তার জানা নেই। আমির খসরু, ভয়েস অফ আমেরিকা, কুতুপালং, কক্সবাজার।
বিশ্ব সংবাদেই শুনেছেন, লন্ডনের পাতাল রেলে সন্ত্রাসী হামলায় বেশ কিছু লোক আহত হয়েছেন। পুলিশ বলছে ঘরে তৈরি বিস্ফোরকের মাধ্যমে এই হামলা চালানো হয়। এ সম্পর্কে লন্ডন সংবাদ বিশ্লেষক সুজা মাহমুদের সঙ্গে কিছুক্ষণ আগে কথা বলেছেন আনিস আহমেদ ওয়াশিংটন স্টুডিও থেকে।
জনাব সুজা মাহমুদ, লন্ডনের আন্ডারগ্রাউন্ড ট্রেন অর্থাৎ পাতাল রেলে বিস্ফোরণের ঘটনা আবারও ঘটেছে, সেখানকার সর্বসাম্প্রতিক পরিস্থিতি সম্পর্কে এ পর্যন্ত আপনি কি জানতে পেরেছেন?
যেটা আমরা এ পর্যন্ত জানতে পেরেছি যে আজ সকাল 8:20 ডিস্ট্রিক্ট লাইনের অতি ব্যস্ত সময়, সেই সময়টা ওই সময় পারসন্স গ্রিন বলে একটি আন্ডারগ্রাউন্ড স্টেশন আছে, তার সামনাসামনি একটি ট্রেনে, টিউব ট্রেনে বিস্ফোরণটি ঘটে। যদিও বিকট শব্দে ঘটেনি, তবে মোটামুটি একটু শব্দ হয় এবং আগুন ছড়িয়ে পড়তে দেখেছে এবং বেশ কিছু লোক আহত হয়েছে। পর্যন্ত আমরা জানতে পেরেছি প্রায় 22 জনকে ট্রিটমেন্ট করা হচ্ছে, এর মধ্যে কিছু লোক আগুনে ঝলসে গেছে, এমন ঘটনাটি ঘটেছে সকালবেলায়।
যতদূর শোনা গেছে, যেটা আপনিও বলছিলেন, যে ডিস্ট্রিক্ট লাইনের ট্রেনটি পার্সন স্ক্রিন স্টেশনে দাঁড়ানো অবস্থায় এই বিস্ফোরণটি ঘটে, তো ওই স্টেশনেই কি ট্রেনে বিস্ফোরক রাখা হয়েছিল নাকি অন্য স্টেশন থেকে ট্রেন এই স্টেশনে আসবার পর সেটি বিস্ফোরিত হয়, এ সম্পর্কে পুলিশ কি পরিষ্কার করে কিছু বলছে?
পুলিশ এখনো পরিষ্কার ভাবে কিছু বলেনি, কারণ কিছু প্রত্যক্ষদর্শী ছবি যারা তুলেছেন যে পাশের একটি ট্রেনে আগুনটি ঝলসে ওঠে, তাতে বোঝা যাচ্ছে, যেহেতু কিছু লোক আহত হয়েছেন, তাতে বোঝা যাচ্ছে যে ট্রেনটির মধ্যেই ওই বাকেটটি রাখা ছিল, যেটা একটি প্লাস্টিক বাকেটে ফ্রিজিং ব্যাগ থাকে যে সুপার স্টোরের, সেই ফ্রিজিং ব্যাগের ভিতরে বোধহয় বিস্ফোরক দ্রব্যাদি কিছু ছিল, যেটি সময় মতো ডেটোনেট হয় নাই বলেই ধারণা করছে পুলিশ, এবং তার কারণে যে বিস্ফোরণটি ঘটে তাতে করে আগুন ধরে যায় ট্রেনের বগিতে, এবং তাতে করেই কিছু লোক আহত হয় এবং বাকি লোকজন দৌড়ে পালাতে গিয়েও বেশ কিছু আহত হয়েছে বলে ধারণা করছে পুলিশ।
তো এমনটি কি পুলিশ অনুমান করছে যে এই বিস্ফোরণটি ওই স্টেশনেই কেউ রেখে দিয়ে পালিয়ে গেছে নাকি এর আগে থেকেই ট্রেনে ছিল, এরকম কিছু বলছে পুলিশ?
সেরকমই ধারণা করছে পুলিশ, যে কারণ যে কারণেই তারা বলছে, যেমন অ্যাসিস্ট্যান্ট কমিশনার মার্ক রোলির মন্তব্য হচ্ছে যে IED অর্থাৎ ইম্প্রোভাইজ এক্সপ্লোসিভ ডিভাইস ঠিক মতো ডেটোনেট হয় নাই বলেই ক্ষতির পরিমাণ কম ছিল, কিন্তু যেহেতু প্যাক ফুল অফ ট্রেন যাত্রী ছিল ওটার ভিতরে, হয়তো আরো ব্যাপক ক্ষতি হতে পারত, সেই কারণেই তারা বলছে যে এটি সম্ভবত একটা ইন্টেনশন ছিল ব্যাপক ক্ষতি করার, সেটি হয়নি, অথবা আরো একটি সমূহ আক্রমণের প্রত্যাশাও করছে অ্যাসিস্ট্যান্ট পুলিশ কমিশনার মার্ক রোলির মন্তব্য।
মানে আপনি বলতে চাইছেন যে আশঙ্কা আছে, এরকম
আশঙ্কা রয়েছে, এবং যে কারণে তারা বলছে যে তাদের যে মাত্রা সেটি কি বাড়িয়ে দেবে কিনা সাসপেক্টেড হামলার জন্য।
লন্ডনে এবং বলা যায় ব্রিটেনের অন্যত্র গত এক বছরে একাধিক সন্ত্রাসী আক্রমণ হয়েছে। এমনটি কি বলা যায় যে সেখানকার আইন শৃঙ্খলা বাহিনী পর্যাপ্ত ব্যবস্থা নিতে ব্যর্থ হচ্ছে? কারণ আমরা যতদূর দেখছি যে আইন শৃঙ্খলা বাহিনী সেখানে অত্যন্ত তৎপর, তো তারপরেও এ ধরনের ঘটনা একাধিকবার ঘটেছে, এর কারণ কি বলে আপনি মনে করেন, আপনার বিশ্লেষণ কি?
এটি যেমন আমাদের ব্রিটেনের প্রধানমন্ত্রী টেরেসা মে এবং লন্ডনের মেয়র সাদিক খান যে কথাটি বলেছেন যে সন্ত্রাসবাদীরা চাচ্ছে একটা আতঙ্ক সৃষ্টি করে আমাদের স্বাভাবিক জীবনযাত্রার ব্যাহত ঘটাতে বা আতঙ্কিত করতে জনগণকে, তবে আমরা আতঙ্কিত হব না, তারা এই কথাই বলেছেন যে তারা বোকার স্বর্গে বাস করছে, আমরা আতঙ্কিত হবে না। এবং তারা উভয়ই যে কথাটি বলেছেন যে সবাইকে শান্ত থাকতে হবে এবং সর্বত্র সব দিকে নজর যেন তাদের সজাগ থাকে, এই কথাটা তারা বলেছেন। এখন ধারণা করা হচ্ছে যে এই বিষয়টি কিভাবে তারা আরো দেখবেন, এখনো পুলিশ ইনভেস্টিগেশন চলছে, একজনকে খুঁজছে। এই মুহূর্তে যে খবরটি পাওয়া গেছে যেটি বলা হচ্ছে যে একজন পলাতককে ছুরি হাতে পালাতে দেখেছেন কিছু লোকজন, তারা তাকে খুঁজে বের করার চেষ্টা করছেন, কিন্তু পুলিশ সবকিছু জানাচ্ছে না এই মুহূর্তে তাদের নিরাপত্তার কারণেই। তো মনে করা হচ্ছে যে এটা এক ধরনের হামলা যেটা আরো বারবার হতে পারে। আর নিরাপত্তার ব্যাপারে আমরা যেটা জানি যে এখন সর্বোচ্চই নিরাপত্তা পরিমাণ বেড়ে গেছে, তারপরেও ঘটনা ঘটছে, কারণ ইতিপূর্বেও আমরা জানি যে এক সময় আইআরএ যারা আতঙ্ক সৃষ্টির চেষ্টা করেছিল সে তারা 1984 সালের ব্রাইটন বোমের কথা আমাদের মনে আছে। তো মনে করা হচ্ছে যে এই ধরনের ঘটনা হয়তো সন্ত্রাসীরা এককভাবে বা সম্মিলিতভাবে ঘটাতে পারে, তার জন্য পুলিশ নানাবিধ তৎপরতা বজায় রেখেছে।
জনাব সুজা মাহমুদ, আপনাকে ভয়েস অফ আমেরিকার পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ।
ধন্যবাদ আপনাকে।
লন্ডন বিস্ফোরণ নিয়ে বিস্তারিত আলোচনা দেখবেন আজই অধিবেশনের পর সরাসরি ফেসবুকে। আর এখন রয়েছে আমাদের নিয়মিত কলিং শো আলাপন, আজকের বিষয় হ্যারিকেন ইর আরমা পরবর্তী পুনর্বাসন কার্যক্রম। আর আমার সঙ্গে আজ এই অনুষ্ঠান সঞ্চালন করছেন রোকেয়া হায়দার।
শ্রোতাদের অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি আলাপনের এই আলোচনা থেকে, আর স্বাগত জানাচ্ছি আমাদের দুজন আলোচককে। তিনজন রয়েছেন আসলে আলোচক যারা এই আজকের যা কিছু আমরা আলোচনা করব তাদের কাছ থেকে শুনব। প্রফেসর বিমল পাল আছেন ক্যানসাস বিশ্ববিদ্যালয় থেকে, তিনি ভূগোলের অধ্যাপক। এ কে এম খোরশেদ হোসেন হিতু, তিনি একজন কমিউনিটি অ্যাক্টিভিস্ট, বাংলাদেশ আমেরিকান ফাউন্ডেশনের প্রেসিডেন্ট, রয়েছেন আমাদের সঙ্গে। আরও রয়েছেন রফিকুল হক, তিনিও একজন সমাজকর্মী, এবারের ফোবানার আয়োজক হিসেবে তিনি অত্যন্ত তৎপর রয়েছেন ফ্লোরিডায়। তো প্রফেসর বিমল পাল, এ কে এম খোরশেদ হোসেন হিতু, রফিকুল হক, আপনারা লাইনে আছেন? হ্যালো,
আমি হিতু বলছি, আমি লাইনে আছি।
আপনাদের অনেক অনেক
আমরা এখনো পাইনি, চেষ্টা করছি।
তো আমরা স্বাগত জানাচ্ছি, আপনারা সময় করে আমাদের সাথে যোগ দিচ্ছেন। আমি প্রথমে এই এখন যে ফ্লোরিডার যে মানে পরিবর্তিত পরিস্থিতিতে যেখানে সেখানে ঝড় বয়ে গেল, তারপরে কীভাবে সেখানে উদ্ধার কাজ চলছে আর সমস্ত রক্ষণাবেক্ষণের কাজ, আবার এই ঝড়ঝাপটা কাটিয়ে ওঠার কাজ যে চলছে।
আমি ছোট্ট করে একটু সূচনা এক মিনিটের ভিতর বলতে চাই, যেটি আমার না, এটি আমাদের ভয়েস অফ আমেরিকার রিপোর্টাররা সংগ্রহ করেছেন যে খবরগুলো, সেগুলোর বিস্তারিত তথ্য হচ্ছে যে আজ শুক্রবার পর্যন্ত পুরোপুরি পাওয়ার লাইন এখনো প্রতিস্থাপনের কাজ শেষ হয়নি ফ্লোরিডার বিভিন্ন স্থানে। আর মাঝে যে ক্ষতি হয়েছিল
এখনো কিন্তু সম্পূর্ণ হবে না, 80% মতো হতে পারে,
80% আজকের ভেতরে রেস্টোরড হবে এরকম আভাস
দেওয়া হয়েছে। আর
এই ঘূর্ণিঝড়ের ক্ষয়ক্ষতি তো এ পর্যন্ত আমরা জানি যে মানুষ জেনেছেন বিভিন্ন সংবাদ মাধ্যমে,
19 লক্ষেরও বেশি লোক কিন্তু বিদ্যুৎবিহীন অবস্থায় রয়েছেন এখনো।
জি,
যেমন আমরা ওখানে অধিবাসীদের সাথে বাসিন্দাদের সাথে কথা বলছিলাম, অনেক জায়গায় নেপলসের যে বিরাট ক্ষতিটা হয়েছে ওখানে সব থেকে বেশি বেগে ঝড় বয়েছে।
মনে হয় অধ্যাপক বিমল পালের কাছে আমরা একটু,
হ্যাঁ শুনে নি, বলো তুমি কি বলতে চাচ্ছ।
আমি বলতে চাচ্ছি যে এই প্রাকৃতিক বিপর্যয় আরমার মতো তো অনেকগুলো এখনো দুই তিনটা আমাদের
পাইপলাইনে আছে,
তো এই আরমাই ক্ষতিগ্রস্ত ফ্লোরিডায় বোধহয় ইতিহাসের সবচেয়ে মারাত্মকতম অবস্থা সৃষ্টি হয়েছে, এটা কেন হলো প্রফেসর বিমল যদি একটু বলেন পাল?
এটা আসলে প্রকৃতির নিয়ম। আমাদের যে শেষ বড় একটা হারিকেন হয়েছিল সেটা ক্যাটরিনা, তারপরে এটা আরো অনেক বড়। অনেকে বলছেন যে হারভি এবং আরমা এর কারণগুলো হচ্ছে গ্লোবাল ওয়ার্মিং অথবা আবহাওয়ার পরিবর্তনের জন্য।
হ্যাঁ, জলবায়ু পরিবর্তন তো বটেই, তাছাড়া এই যে তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে বিশ্বজুড়ে, তারই প্রভাব কি?
সম্ভবত তাই, কিন্তু এখনই সেটা বলা জোর করে বলা যাবে না। আমাদের আরও পর্যবেক্ষণ করতে হবে নেক্সট ধরেন 15 বছর বা 20 বছর। এর মধ্যে যদি এরকম হারিকেন যদি এরকম ম্যাগনিটিউডের হারিকেন যদি আসে, তাহলে আমরা ধরে নিব যে এটা অবশ্যই আবহাওয়া পরিবর্তনের জন্য।
আচ্ছা, এ কে এম খোরশেদ হোসেন হিতু, আপনি তো ওখানে আছেন এবং বাঙালিদের অনেকে, বাঙালি শুধু না, আমেরিকান যারা আছে ওই ওখানকার এলাকায় যারা ওই বাসিন্দা, তাদের অবস্থা আপনি দেখেছেন। তো এই মুহূর্তে আপনি 5-6 দিন তো হয়ে গেল, এখনকার পরিস্থিতি কী দেখছেন?
আমি থাকি যেটা হচ্ছে আপনার অসিয়াল কাউন্টি, আমাদের এখানে গতকাল 100% ইলেকট্রিসিটি কিন্তু রিস্টোর করছে।
আচ্ছা,
আমার পাশে যে অরেঞ্জ কাউন্টি, সেমিনল কাউন্টি, ওড়িশার মধ্যে এখনো অনেক, প্রায় মনে হয় কালকে পর্যন্ত 68% কভার করছে। তো এরা কোনো কোনো জায়গায় নেক্সট টিউজডে বা ওয়েনসডে মধ্যে করছে। তো আমি যে কাউন্টির মধ্যে থাকি, এই কাউন্টির মধ্যে গতকাল আপনার ইলেকট্রিসিটি পুরোপুরি গেছিল। আর ব্যাপার হচ্ছে এখানে আমাদের বাঙালি, আমরা খুবই ক্লোজ টাই কমিউনিটি, আমরা কিন্তু ডিউরিং দ্য আপনার হারিকেনের মধ্যে আমরা যোগাযোগ ছিল সবার সাথে, এবং ক্ষয়ক্ষতি যদি একবার ক্ষয়ক্ষতি যেভাবে হওয়ার কথা ছিল আসলে হয়নি। তো অনেকে সাফার করছেন, যেটা আপনি যেটা ম্যাপুলসের কথা বলছেন, আসলে তো এটা কথা ছিল মায়ামিতে হিট করার কথা, যেটা লাকি ছিল এটা আপনার একটু ইস্টে মুভ করাতে। আমরা অরল্যান্ডো যেটা বলছি এটা সেন্ট্রাল ফ্লোরিডা, আমি সেন্ট্রাল ফ্লোরিডার কথা বলছি, মায়ামি তো হচ্ছে আপনার সাউথ ফ্লোরিডার মধ্যে। তো সেন্ট্রাল ফ্লোরিডায় আসলে আমরা রাত্রে, শনিবার রাত্রে আপনার 2টার পরে খুবই বাতাস ছিল এবং প্রায় ক্যাটাগরি 2 ছিল। তো এখানে ক্ষয়ক্ষতির মধ্যে আমাদের লোকাল কমিউনিটি যারা আছে, দিস ইজ দ্য ফার্স্ট টাইম যেটা আমরা এখানে করছি, এটা পুরো সেন্ট্রাল ফ্লোরিডার মধ্যে প্রত্যেকটা মসজিদ, আমাদের মসজিদগুলি যদিও বিল্ডিং করে কোয়ালিফাই করে না শেল্টারের জন্য, কিন্তু প্রত্যেকটা মসজিদ কিন্তু ওপেন ছিল, এন্ড উই প্রোভাইড এ শেল্টার ফর মুসলিম নন মুসলিম বোথ অলসো দ্য ফুড।
এবং সেখানকার ইকনার যে ভাইস প্রেসিডেন্ট তার একটি বক্তব্য ছিল, আমি চেষ্টা করেছিলাম যে একটু সাউন্ড বাইট নিয়ে আসতে পারি কিনা। আব্দুল আরুফ খান একজন পাকিস্তানি ইমিগ্রেন্টের, এইখানে এখানে জন্ম নেওয়া সন্তান, তিনি এখন এটার ভাইস প্রেসিডেন্ট, এবং তাকে জিজ্ঞেস করা হয়েছিল যে আপনারা কী উদ্দেশ্যে এটা করলেন, তখন তিনি বললেন যে আমার যখন বাবা প্রথম জেনারেশন ছিল এখানকার যে যুক্তরাষ্ট্রে, আমি জিজ্ঞেস করেছিলাম বাবা মা শেষ বয়সে যে আমার জন্য কী লেগাসি রেখে যাচ্ছ, তো বাবা উত্তর দিতে পারেনি, বললো সেই থেকে আমার ভিতরে সবসময় তাড়নার সৃষ্টি হয় যে এই দেশের জন্য কিছু একটা করতে পারাটা আমার সন্তানদের জন্য আমার লেগাসি হবে, এবং সেই তাড়না থেকে আমি হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান নয়, সব মানুষের জন্য কাজ করতে চাই। একটা দুর্যোগে আমি ইকনাই যেহেতু কাজ করি, প্রাতিষ্ঠানিক একটা রূপ আছে, আমি খুব স্ট্রংভাবে সহযোগিতা করতে পারি, এই জন্য এই আশ্রয় শিবির খুলেছি। সাউন্ড বাইটটা খুব সুন্দর ছিল, শোনাতে পারলাম না, দুঃখিত। তো এই আর কি, হিতু যেভাবে বললেন যে আমরা সব ধর্মের লোক,
যেহেতু আমি পলিটিক্সে ইনভলভ, আমি অন দ্য অনলি মুসলিম এন্ড অনলি বেঙ্গালি, আমি সিটি কমিশন থেকে এখানে ইলেকশন করছি ইনশাআল্লাহ আবার। এখানে একটা জিনিস যেটা আমাদের ইমামরা এই আমেরিকার যে এখন সম্প্রদায় যেই আপনার পলিটিক্যাল অবস্থা বুঝছে, তারা কিন্তু অনেক ওপেন, আমাদের মসজিদ কিন্তু কোনো সময় ওপেন ছিল না, আমরা পারি না কোনো সময় তাদের রাজি করাতে। এবার সবচেয়ে একটা জিনিস ভালো হয়েছে, আমাদের প্রত্যেকটা ইমাম যারা ইসলামিক লিডার ছিল, দে কেম ফরওয়ার্ড, দে হেল্প আস, তারা বুঝতে পারছে যে না, দিস ইজ আওয়ার কান্ট্রি এবং আমাদের কমিউনিটিতে আমাদের হেল্প করতে হবে। এই জন্য প্রত্যেকটা মসজিদ কিন্তু এবার ওপেন ছিল, এটাতে আসলে কমিউনিটি থেকে আমরা অনেক ইয়া পাইছি, আর লোকাল কমিউনিটি খুবই অ্যাপ্রিসিয়েট করছে জিনিসটা। আমি কয়েকটা মসজিদের মধ্যে এখানে খালি মুসলিম না, নন মুসলিম ছিল বেশিরভাগ, আসলে নন মুসলিম ছিল। সো হুইচ ইজ রিয়েলি নাইস। এবং আমাদের কমিটির মধ্যে এখন যে অবস্থা চলতেছে যে আমাদের বিশেষ করে বাঙালি আমরা যারা আছি আমরা ভেরি উই আর কানেক্টেড ইচ আদার, আমরা ট্রাই টু হেল্প ইচ আদার। সো আল্লাহর রহমত ছিল যে আমাদের বাঙালির মধ্যে সিভিয়ার আপনার ড্যামেজ হয় না, তবে আপনার নেপলসের দিকে আমাদের অনেক বাঙালি দাদা যারা থাকেন তাদের বাড়িঘর এবং বিজনেস।
আচ্ছা আমরা এক মিনিট আপনাকে আর কি আমি অন্য একটা লাইনে যাচ্ছি, সেখানে রয়েছেন ফাহমিদা রহমান, নেপলসেরই বাসিন্দা। ফাহমিদা
জি
তুমি লাইনে আছো?
জি।
আচ্ছা আমাকে শুনতে পাচ্ছো?
জি শুনতে পাচ্ছি।
আচ্ছা ফাহমিদা তুমি তো নেপলসেই থাকো, তোমার দুই ভাই আছে, তোমরা তিন ভাই বোন ওখানেই থাকো, এবং তারপরে তুমি বাড়ি ছেড়ে যেতে বাধ্য হয়েছিলে, তুমি কবে চলে গিয়েছিলে ওখান থেকে এবং কোথায়
গিয়েছিলে? বুধবার রাতে।
বুধবার রাতে। এবং তুমি এখন বাড়ি ফিরছো না ফিরেছো?
আমি এখনো বাড়ি ফিরিনি, কালকে রাতে 2:30 সময় আমার ভাইয়ের বাসা আমার বাসা থেকে 40 মাইল দূরে, এটাকে বলে লিহাই একুশ, আমি ওখানে এসে আছি। কারণ আমাদের নেপলসে রাত 9টা থেকে কারফিউ পড়ে সকাল 6টা পর্যন্ত, কিছু মানে আধা ঘন্টা বা এক ঘন্টা পরে আমরা নেপলসে আমার বাসা দেখতে যাবো। বাট আমি অলরেডি জানি আমার বাসার কি অবস্থা, আমাদের নেইবার একজন গিয়ে আমাদেরকে ছবি তুলে পাঠাইছে।
ফাহমিদা আমি সেলিম বলছি, নেপলসে আমরা জেনেছি নেপলস এবং ফোর্ট মায়ারে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সস্ত্রী ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প এবং ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স গতকাল সফর করেছেন, সেখানে ক্ষতিগ্রস্তদের মধ্যে ত্রাণ বিতরণ করেছেন। এটা নেপলসবাসী এবং ফোর্ট মায়ার্সবাসীদের জন্য একটি মানে বাড়তি সৌভাগ্য যে প্রেসিডেন্ট নিজে সেখানে গিয়ে
তারা একদম বিধ্বস্ত অবস্থায় রয়েছে এবং সেখানে তারা মানে এই ধরনের কর্মকর্তারা যদি যান, দেশের নেতৃত্ব যদি সেখানে গিয়ে সত্যিকার নেতৃত্বই
মনোবল বেড়ে যায়,
তাহলে মনোবল বেড়ে যায়।
আপনার যারা পরিচিত ওখানে বাঙালি বা অন্যান্য দেশীয় অভিবাসী প্রতিবেশী, তাদের কোনো প্রতিক্রিয়া পেয়েছেন এই প্রেসিডেন্ট ভাইস প্রেসিডেন্ট এবং ফার্স্ট লেডি যাওয়ার ফলে তারা রিহ্যাবিলিটেশন কর্মকাণ্ডে অংশ নিচ্ছে এরকম কিছু?
না এরকম আমার ফ্রেন্ডদের যাদের সাথে যোগাযোগ হয়েছে, আমি তো নেপলসে ছিলাম না,
সবাই বোধহয় বাইরে,
তারা মনে হয় না কেউ গেছে, কারণ আমাদের নেপলসে অত বাঙালি নাই, বাঙালি বেশি ফোর্ট মায়ার্সে। আমি এমনি শুনছি প্রেসিডেন্ট আমাদের নেপলসে ভিজিট করছে, বাট আমার মনে হয় না যে কোনো বাঙালি ওখানে ছিল,
থাকতেও পারে। কিন্তু এখন যে তুমি বলছিলে যে তোমাকে ছবি পাঠিয়েছে তোমার বাড়ির, তো সেখানে বাড়ির কি অবস্থা তোমার?
আমার সুইমিং পুলটা একদম ভেঙে গেছে, কিছু অংশ উড়ে গেছে, গাছপালা অনেক ভেঙে গেছে, তারপরে ওই সুইমিং পুলের অনেক কিছু মানে বাতাসে ছাদের উপর উঠে গেছে। কিন্তু থ্যাংকস গড আমার বাসা অর্ধেকের বেশি কিন্তু গ্লাসের তৈরি, মানে সেগুলা ভাঙে নাই, কিন্তু সুইমিং পুল উড়ে বিভিন্ন জায়গায় গেছে, গাছ অনেক ভেঙে গেছে।
আচ্ছা প্রফেসর পলের কাছে কি আমি ছোট্ট একটি প্রশ্ন করতে পারি? সেটি হচ্ছে এই ঘূর্ণিঝড়ের মাত্রা নিয়ে, যে ক্যাটাগরি নিয়ে, এই ফ্লোরিডায় যেটি আঘাত করেছে এটি আমরা জানি ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জ থেকে শুরু হয়েছিল, এ পর্যন্ত আমরা জেনেছি 25 জনেরও বেশি মারা গেছে টোটালি এই ঝড়ে। তো এই 5 মাত্রা মানে মাত্রাটা নির্ধারণ কিভাবে হয় ঘূর্ণিঝড়ের?
এটা মাত্রা নির্ধারণ হয় ইন্টেন্সিটির উপর, ইন্টেন্সিটি নির্ধারণ হয় কি পরিমাণ ক্ষতি হচ্ছে।
আচ্ছা।
এবং বাতাসের বেগের উপর ডিপেন্ড করে।
হ্যাঁ গতিবেগে, বাতাসের গতিবেগের উপরেই মাত্রাটা বোধহয় নির্ধারিত হয়।
হ্যাঁ হ্যাঁ হ্যাঁ।
যখন শুরু হয়েছিল তখন এটা ক্যাটাগরি 5 ছিল,
5 ছিল,
এবং ওই ক্যাটাগরি 5 যদি হিট করত ফ্লোরিডা, বিশেষ করে কি ওয়েস্ট, যে ফ্লোরিডা একেবারে
শেষাংশে
কি ওয়েস্টের, আমি ভিডিওর যে ফুটেজগুলো দেখলাম আমাদের সংবাদদাতাদের পাঠানো, তাতেই খুব মনে হলো যে খুবই বড় রকমের ক্ষয়ক্ষতি হয়েছে। আর যদি মাত্রা কমে যাওয়ার কারণে, আর যদি 5 মাত্রার হতো তাহলে আমার মনে হয় আরও নিশ্চিহ্ন হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে।
হ্যাঁ ফ্লোরিডার নেপলসে যেমন বলা হচ্ছে যে অনেক বেশি গতিবেগ ছিল, কিন্তু তা সত্ত্বেও যখন ঠিক ভূমিতে এসে আঘাত হেনেছে আরমা, তখন তার শক্তিটা কিন্তু কমে গিয়েছিল। তো প্রফেসর বিমল পাল, আপনি কি বলতে পারেন যে যখন সমুদ্রের উপরে এই ধরনের আরমার মতন প্রচণ্ড শক্তিশালী ঝড় বয়ে যায় এবং যখন তার 5 মাত্রা তার নির্ধারণ করা হয়, 5 বা 6 যেটাই হোক, তারপরে যখন একেবারে জমির দিকে আসে, মূল ভূখণ্ডে আসে, তখন তার গতিবেগ কমে যায় কেন? কারণ আমরা এর আগে দেখেছি যে গতিবেগ অনেক সময় বেড়ে যায়।
আচ্ছা এর কারণ হলো আপনার পানি, সমুদ্রের পানির তাপমাত্রা স্থলের চাইতে বেশি এবং তাপমাত্রার সাথে আপনার বাতাসের গতিবেগের একটা সম্পর্ক আছে, তাপমাত্রা বেশি হলে বাতাসের গতিও বেশি হয়। যখন এটা স্থলের দিকে ধাবিত হয়, স্থলের তাপমাত্রার সাথে এই সমুদ্রের তাপমাত্রার পার্থক্য আছে, এবং এই কারণেই, এই পার্থক্যের কারণেই অনেক সময় উট ইভেন সমুদ্রেতেও ক্যাটাগরি উঠানামা করে, পাঁচ থেকে চার, চার থেকে তিন, কারণ সব সব পানি, সমুদ্রের পানি একই তাপমাত্রায় থাকে না।
প্রফেসর বিমল পাল, একটি কথা জিজ্ঞেস করি যে অনেকের মনেই থাকে এবং যেটা আমরা বারবারই দেখছিলাম যে কোনো সংবাদদাতাই ভালোভাবে বোঝাতে পারছিলেন না, যে এই যে ঝড়টি ধেয়ে আসছে, আমি মনে করছি যে আমার বাড়ির উপর বয়ে যাবে, কিন্তু হঠাৎ করে দেখা গেল যে কাছাকাছি এসে তার মোড়টা ঘুরে গেল, গতিপথ একদম পরিবর্তন হয়ে যায়, সম্পূর্ণ অন্যদিকে চলে যায়, তার কি কারণ হতে পারে? এবং যে পথ দিয়ে ঘূর্ণিঝড় যায় ঠিক সেই পথে আর কিছু বাকি রাখে না, সবই ভেঙে চুরমার করে যায়, কিন্তু এই পথ ঘুরে যাওয়ার কারণটা কি হয়?
পথ ঘুরে যাওয়ার কারণও একই কারণ, তাপমাত্রার
তারতম্য। আচ্ছা,
পুরোটাই ওই ওয়ার্মিং এর সঙ্গে।
তো আমার মনে হয় যে লাইনে কোন একটি লাইনে রফিকুল হক আছেন।
আছি, আমি আছি।
আচ্ছা, আপনি তো তখন দেখেছিলেন এবং এর আগেও আপনার সাথে আমাদের কথা হয়েছে যে তখন ঘূর্ণিঝড় এগিয়ে আসছিল আরমা, তো তারপরে এই মুহূর্তে খুব সংক্ষেপে বলুন যে আপনি আপনার এলাকায় কি দেখলেন এবং কি করছেন আপনারা?
আমাদের এলাকায় তো প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে, যেটা মানে এখনো তার আমরা রেশ চলছে আর কি।
আপনার এলাকা কোনটা?
এই যে সবচেয়ে বড় যেটা, আমাদের এখানে তো ইন্টারনেট নাই বলতে গেলে।
আপনার কোন এলাকা রফিকুল, আপনার এলাকাটা কোন জায়গাটা ঠিক?
ফোর্ট লডারডেল, ফোর্ট লডারডেল এবং নর্থ মায়ামি বিচ এই এলাকাটা। কিন্তু এখানে যে প্রচন্ড যে ক্ষতিটা, সেটা হচ্ছে গাছপালা তো প্রচুর পড়ে গেছে, যেটা অনেক গাড়ির উপরে পড়েছে, বাসার উপরে পড়েছে, বাসা ভেঙে গেছে, ছাদ এখান থেকে উড়ে গেছে, তারপরে সমস্ত সাইন, রোড সাইন কোন জায়গায় নাই। এখানে আমাদের এখন বলতে গেলে 60% আপনার আপনার ট্রাফিক লাইট কাজ করছে না। হ্যাঁ, এগুলো ইলেকট্রিসিটি এখনো পর্যন্ত প্রায় 45% লোকের নাই এই অঞ্চলে। যা হোক আর কি, আমাদের ইলেকট্রিসিটি আছে। তো ওই যে প্রফেসর পল যেটা বলছিলেন আর কি, আমাদের আবহাওয়া বিশেষজ্ঞরা যখন এর একটা ফোরকাস্ট করছিলেন, যে জায়গায় পানির তাপমাত্রা বেশি সেখানে ইন্টেন্সিটি বেড়েছে, এবং এটার কারণেই এটা 4-5 ক্যাটাগরি। আমাদের এখানে 4 হিট করেছে কিউয়েস্টে, এবং ওখানে যে ফোর্ট মায়ার্সে, এটা মানে যেখানে যেখানে তাপমাত্রা বেশি সেখানে সেখানে তার ইনটেনসিটি বেড়েছে।
আচ্ছা রফিকুল হক, আপনাকে প্রশ্ন করি যে আপনারা আগামী মাসে বাংলাদেশ সম্মেলন, উত্তর আমেরিকা বাংলাদেশ সম্মেলনের আয়োজন করতে যাচ্ছেন এবং 6-7-8 তারিখে অক্টোবর মাসের, তো সেই আয়োজন আপনাদের কি অবস্থায় আছে, আপনারা কি মনে করছেন, সেটা কি আপনারা ভালোভাবে মানে অনুষ্ঠিত হবে?
আমাদের নিতান্তই এটা একটা খুব মানে সুন্দর প্রশ্ন। আমাদের ফোবানা তার গতিতে চলছে, কিন্তু অবশ্যই এই ঝড় আমাদেরকে কিছুটা মন্থর করে দিয়েছে, আমাদের যে কাজকর্ম রহিত হয়ে গেছে, এবং আমাদের স্বাভাবিক এখানে নেটওয়ার্ক না থাকাতে আমাদের প্রচুর কাজ বিঘ্নিত।
তাছাড়াও ফ্লোরিডার বিভিন্ন অঞ্চল থেকে শুধু নয়, অন্যান্য আমেরিকার বিভিন্ন অঞ্চল থেকে যাবে, যেমন হিউস্টনে সম্প্রতি এক ভয়াবহ বন্যা হয়ে গেল, তারপরে এই মানে প্রাকৃতিক দুর্যোগের মধ্যে সেখানে ওইসব অঞ্চল থেকে তো লোকজন আসবেন ফোবানায়।
হ্যাঁ অবশ্যই, আমরা তো এটা একটা চিন্তার বিষয় বটেই, যে আমাদের এই ফোবানার সামনে এত বড় একটা মহাসম্মেলন, সেখানে আমাদের কাজকর্মের অনেক বিঘ্ন ঘটেছে, কারণ এই কয়েকদিনে আমরা অনেক পিছিয়ে গেছি, তবুও আমাদের স্পৃহা কমে যায়নি, আমরা যথেষ্ট
আশা করব আপনারা যতদূর সম্ভব সুষ্ঠুভাবে এই অনুষ্ঠান
করবেন।
আমি ফাহমিদার সাথে কথা, ফাহমিদা কি লাইনে আছো? হ্যালো, কতক্ষণে পৌঁছাতে পারবে?
সময় লাগবে, আধা ঘন্টার মতো লাগবে।
ও তাহলে তো আমাদের অনুষ্ঠান শেষ হয়ে যাবে, কারণ আমি জানতে চেয়েছিলাম তুমি যখন প্রথম তোমার বাড়িতে গিয়ে পৌঁছবে সেই সময় তোমার অনুভূতিটা আমি জানতে চেয়েছিলাম। তো ঠিক আছে ভামিদা, ধন্যবাদ।
আমাদের ওখানে ইলেকট্রিসিটি নেই, ওটা বলা হয়নি, আমাদের পাওয়ার প্ল্যান্ট ভেঙে গেছে। আমি এখানে 30 বছর থাকি নেপালে, দিস ইজ ফার্স্ট টাইম আই হ্যাভ সিন যে এতদিনের জন্য ইলেকট্রিসিটি নাই। আমাদের মনে হয় আরো এক দুই সপ্তাহ লাগবে ইলেকট্রিসিটি ব্যাক।
আচ্ছা, মানে দুই সপ্তাহ মতো বিদ্যুৎ না থাকা আমেরিকাতে শুধু তোমার বাসাই না, ওই এলাকা না?
আমি একটু স্মৃতিচারণ করি,
বলো বলো।
আমি একটু স্মৃতিচারণ করি, আপনি নেপলস তো ছোট শহর, আমি নিউ ইয়র্ক বিশ্বের সবচেয়ে বড় সব মানে ঝলমলে শহর যাকে বলা হয়, সেখানে আমি তিন দিন বিদ্যুৎবিহীন দেখেছি হ্যারিকেন স্যান্ডির সময়। আমি তখন স্টেটেন আইল্যান্ডে ছিলাম।
আচ্ছা, তো তাহলে ওই নিউ জার্সি এবং নিউ ইয়র্কে যারা দুজন আছেন,
ওটা আমার আজীবনের স্মৃতি হয়ে থাকবে।
কবির কিরণ এবং আকবর হায়দার কিরণ দুজনেরই সেই অভিজ্ঞতা আছে। তো আকবর হায়দার,
হ্যাঁ, আমার অভিজ্ঞতা হচ্ছে যে স্যান্ডির সময় আমাদের সেলিম হোসেন অনেক কষ্ট পেয়েছেন, এটা এখনো মনে আছে। কারণ এই নিউ ইয়র্ক শহরের আশেপাশে থেকে
আর কবির কিরণ
জি, থ্যাংক ইউ সো মাচ। আসলে আমার একটা স্পেসিফিক কোশ্চেন আছে, এখানে বিজ্ঞজনরা বসে আছেন, যে হ্যারিকেন হ্যারিকেন আরমার যে এফেক্টটা, আফটার এফেক্ট, সেই নিয়ে আমার একটা স্পেসিফিক কোশ্চেন, সেটা হলো যে এটি কি রিবিল্ড করার মতো অবস্থা আমেরিকান গভর্নমেন্টের আছে কি না, আদৌ সেটা হবে কি না? কি ওয়েস তো লিটারালি আউট অফ 50,000 25% বাড়িগুলো ডিস্ট্রয় হয়ে গেছে, 65% অনেক ড্যামেজ হয়ে গেছে, ওখানে ওভার $100 billion ওখানে ইজ গোনা কস্ট টু রিবিল্ড। তো এই ক্ষেত্রে সেটা কি পূর্ণাঙ্গ রূপে করা সম্ভব হবে কিনা, অথবা বর্তমানে যে ডেমোক্রেট একটা তোপের মুখে আছে যে ওয়েদার চেঞ্জের কারণে, ক্লাইমেট চেঞ্জের কারণে যে এই ধরনের একটা ডিজাস্টার অবস্থা হলো, সেটা কি সামলাতে পারবে কিনা, এটা হলো দুটো কোশ্চেন। আর আমার ব্যক্তিগত অভিজ্ঞতা যে হ্যারিকেন স্যান্ডি 11 দিন ইলেকট্রিসিটি ছিল না, আমি নিউ জার্সিতে থাকি, ও মাই গুডনেস, সেটা সেটা বলার অপেক্ষায় রাখে না যে মানে কি যে কষ্ট ঠান্ডার দিনে যখন ইলেকট্রিসিটি থাকে না,
তখন তো বরফ পড়ে একেবারে মানে চারিদিকে ঢাকা বরফে,
রাইট? এটা এটা ছিল, এটা ছিল একটা অকল্পনীয়, যেমন আমরা সবাই বাংলাদেশ থেকে এসেছি, বাংলাদেশে যেমন একটা ওয়েদারটা ওটা কোনো ব্যাপার না, আমরা কিছু না থাকলেও চলতে পারি, কিন্তু ঠান্ডার দেশে যখন একটা বৈরী আবহাওয়া থাকে, তখন সেখানে নিজেকে সার্ভাইভ করা সত্যি মনে হয় যেন একটা যুদ্ধ করা। তো আমি অত্যন্ত অনুভূতিশীল ফ্লোরিডার বাঙালি বসবাসকারী এবং সব মানুষদের, সাদা কালো বাঙালি সবার জন্যই আমার আকুল মিনতি, যেন তারা যেন সুস্থ থাকে এবং রিবিল্ড করে, এবং যারা বৃদ্ধ বয়োজ্যেষ্ঠ যারা ওখানে মানে চিন্তা করতেছে ওখান থেকে চলে আসার জন্য, তারা যেন ওখানে থাকতে পারে সেই ব্যবস্থায় করার জন্য আমি বিজ্ঞজনদের কাছে বিনীত অনুরোধ করছি।
এটাই
আমার প্রশ্ন।
আমি একটু অ্যাড করতে চাই, আমি যদি কিছু বলার সুযোগ পাই, সেটা হচ্ছে এই যে ফ্লোরিডার কথা হচ্ছিল, ঘটনাক্রমে ফোবানার কথা উঠে আসলো, কিন্তু রোকেয়া হাজার বিহীন ফোবানা হবে এটা ভাবতে খারাপ লাগছে এখন, কারণ আপনি তখন দেশের বাড়ি থাকবেন। আর এখন যেটা হচ্ছে, যেটা হয়ে গেল মানে আল্লাহ রহমত, যে ফ্লোরিডার মানুষ আরো অনেক ভয়াবহ ক্ষতি হতে পারত, কিন্তু অল্পেতে বেঁচে গেলেন। কালকে দেখছিলাম প্রেসিডেন্ট সাহেব আমাদের ডোনাল্ড ট্রাম্প উনি গেছেন, এবং যেখানে খুব বেশি একটা ক্ষতি হয়নি, যথেষ্ট ভালো জায়গা, সেখানে খুব ভালো ফান হচ্ছিল, সবাই লাইন ধরে যাচ্ছে, কলা দিচ্ছে, বিস্কিট দিচ্ছে, তারপরে সেলফি তোলা হচ্ছে, হাই হ্যালো, মানে খুব মজা
হচ্ছে। সেটা তো হয় কিরণ, আজকালকার এই আধুনিক যুগে আধুনিক প্রযুক্তি নিয়ে মানুষ মানে খুব কঠিন অবস্থা বিপর্যয়ের মধ্যে থাকলেও কিন্তু ওই সেলফি নিয়ে ছবি তোলে, দেখা যাচ্ছে যে একজন প্রায় প্রাণ হারাচ্ছে সেখানে গিয়েও আমরা দেখেছি যে সেলফি তুলছে।
আরেকটা বিষয় হলো প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট এবং ফার্স্ট লেডি যে গিয়েছেন, যেখানেই হোক কম হিট হলেও এটা একটা ইনস্পিরেশন, কিন্তু তারপরে তিনি এসে যাচ্ছেন,
খারাপ জায়গা যাননি, গেছেন খুব ভালো জায়গাতে যেখানে তেমন একটা,
যেখানে মানে কঠিন পরিস্থিতি নয়,
সেটা ঠিক আছে। তারপরে হারিকেন হারভি আক্রান্ত ওই যে ভার্জিন আইল্যান্ড, তারপরে পোর্টো রিকোতে যাওয়ার প্ল্যান করেছেন উনি, এগুলো এক ধরনের অনুপ্রেরণা।
আসলে কোন দেশের নেতা নেত্রী যদি গিয়ে পৌঁছয় তখন লোকে মনে করে যে না, তারা আমাদের হ্যাঁ সমবেদনা জানাচ্ছেন, আমাদের সঙ্গে আছেন, এই যে একটা অনুভূতি, সেটা মানুষের মনে কিন্তু অনেক সাহায্য করে মানসিক দিক থেকে। আর
কবির কিরণের ওই প্রশ্নের উত্তরে বোধহয় আমরা ওই খোরশেদ সাহেবের কাছে আগে যাই, যেহেতু উনি লোকাল পলিটিক্স মানে মূলধারার রাজনীতি করেন, আপনি মনে হয় কিছুটা অ্যাড্রেস করতে পারবেন যে সরকারের কতটা সক্ষমতা?
আমাদের বাঙালি কমিউনিটিতে যারা থাকেন, যারা ভালো অবস্থার মধ্যে আছেন, আমি সবাই অনুরোধ করবো যেন লোকাল কমিউনিটির মানুষ, কমিউনিটির মধ্যে এই যে আপনার বুয়া বুঝেছেন যে আপনার থাকা, এরা এখনো পানির নিচে। আমরা চাই যে আমাদের এটা কিন্তু আমাদের একটা পারফেক্ট সময় যেহেতু আমরা এই দেশের মধ্যে থাকি, উই হ্যাভ টু বি গ্রেটফুল টু দিস নেশন দ্যাট উই লিভ, তারা যেন একটু ইনভলভ থাকে, সবাই সবাইকে যেন আমরা হেল্প করি, পানি ব্ল্যাঙ্কেট এগুলি দিয়ে। কিন্তু আমি কিন্তু জিনিসটা আমাদের কমিটির কাছ থেকে আমি ইয়ে করে বলবো না, খুবই কম পাই আমরা, কিন্তু আমাদেরকে হেল্প করি, আমাদেরকে হেল্প করলে হবে না, উই হ্যাভ টু হেল্প আদার পিপল নন মুসলিম এনিবডি। এই যে ভাইজি বললেন
না, যে কোন মানুষকেই হেল্প করতে হবে, কারণ আমার
আঘাত আমরা চাই যে আমাদের বাঙালি ভাইরা
হ্যাঁ
সবাই একটু ইনভলভ হোক একটা কমিউনিটি ওয়াইজ, যেন আমরা দেখাতে পারি যেহেতু আমার কমিউনিটির মধ্যে, আমার কমিউনিটির মধ্যে এরা আমাদের কমিউনিটিকে খুবই রেসপেক্ট করে, কারণ উই ডু থিংস ফর দিস কমিউনিটি। তো আমি চাই যে এই একটা বিপদের সময় যেন আমরা যারা ভালো অবস্থার মধ্যে আছি, আমাদের ঘর বাড়ি যাতে নষ্ট হয় নাই, আমরা যদ্দূর পারি যেন লোকাল কমিউনিটিকে হেল্প করি, কিছু ব্ল্যাঙ্কেট দেই, কিছু এই জিনিসটা যেন আমাদের মধ্যে আসে।
হ্যাঁ, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই সবাইকে সাহায্য করবেন, সেটাই। আর আমেরিকায় যেমন আমরা বলি, যে যাই বলুক যে অভিবাসী দেশ, নানা দেশের নানা বর্ণের নানা ধর্মের মানুষ এখানে, এবং কোনো বিপর্যয়ের সময় আমরা যদি বাঁধতে বসি যে সে কোন ধর্মের কোন বর্ণের, তাহলে তো কাউকেই সাহায্য করতে পারবো না। আমি নিজেও সব জায়গায় বলি যে আমাদের মনে করতে হবে, হ্যাঁ আমাদের কারো দেশ ভারত, কারো বাংলাদেশ, কারো পাকিস্তান, দক্ষিণ এশিয়ার কোনো দেশ বা বাইরের যে কোনো দেশ থেকেই এসেছি আমরা, আমাদের মনে রাখতে হবে যে আমরা এখানে এসে এই দেশকে গ্রহণ করেছি, এই দেশের বাসিন্দা হিসেবে নিজেদেরকে প্রতিষ্ঠিত করতে হলে মূল স্রোতধারায় মিশতে হবে। এবং প্রথম প্রজন্ম হয়তো নাও পারে, অবশ্যই অন্যরা পারবেন। হ্যাঁ সেলিম, কি বলছিলে?
আমি এখন ওই প্রফেসর পলের কাছে যেতে চাই কবির কিরণের প্রশ্নে, যে বাংলা ফোর্ট মায়ার সহ না কি ওয়েস্টে যেরকম ধ্বংসস্তূপ হয়েছে, প্রায় 80% বাড়িঘরই ক্ষতিগ্রস্ত হয়েছে, তো এই এই ক্ষতি কাটিয়ে ওঠার সক্ষমতা কতটুকু ইউএস গভর্নমেন্টের পক্ষ থেকে দেওয়া হবে, আর স্থানীয় কমিউনিটি কিভাবে করতে পারবে? অধ্যাপক পল যদি একটু
এই পরিস্থিতি কিভাবে মোকাবেলা সামলে কাটিয়ে উঠতে পারবে।
আচ্ছা, এই প্রশ্নের উত্তর দেওয়ার আগে আমি বাংলাদেশের 2007 সালের যে সিডর, সাইক্লোন সিডর হয়েছিল, ওটাও কিন্তু ইয়েতে ক্যাটাগরি 4 সিডর ছিল,
অত্যন্ত শক্তিশালী ছিল, প্রচন্ড একটা ইয়ে ছিল,
কিন্তু উইদিন মানে 3 বছরের মধ্যে বাংলাদেশ সামাল দিয়ে পারছে, সামাল দিয়ে দিয়েছে।
যুক্তরাষ্ট্রের ক্ষেত্রে এটা আর কোনো চিন্তা করা দরকার, কাটিয়ে উঠবে, সময় হয়তো লাগতে পারে। আর আরেকটা জিনিস আমি অধ্যাপক বিমল পাল আপনাকে বলছি, মানে আপনি নিশ্চয়ই জানেন যে এই দেশে, যুক্তরাষ্ট্রে বা কোনো পশ্চিমী দেশে যেটা হয়, বাংলাদেশে যেমন প্রাণহানি হয় অনেক, এখানে কিন্তু সম্পদের ক্ষয়ক্ষতি হয় বেশি, সেটা আমরা নিশ্চয়ই লক্ষ্য করেছি।
হ্যাঁ অবশ্যই,
এখন অবশ্য কমে গেছে, কারণ বাংলাদেশেও নিরাপদ আশ্রয়ে সবাইকে সরিয়ে নেওয়া হয়, বা দক্ষিণ এশিয়ার অন্যান্য জায়গায় যদি কোনো প্রাকৃতিক দুর্যোগ ঘটে এখনও মানুষজনকে সরিয়ে নেওয়ার ব্যবস্থা করা হয়, কিন্তু ঠিক এই এখানে যেভাবে দ্রুত সরিয়ে নেওয়া যায়, আশ্রয়কেন্দ্র গড়ে তোলা যায়, তাও তো আমরা দেখলাম যে হিউস্টনে যে বন্যা হলো প্রচণ্ড একেবারে বর্ষণের কারণে, প্রবল বর্ষণের কারণে, সেখান থেকেও যথেষ্ট ক্ষয়ক্ষতি হয়েছে, মানুষকে সরিয়ে নিতেও যথেষ্ট অসুবিধা হয়েছে। প্রাকৃতিক দুর্যোগ তো যে কোনো দেশেই একই ধরনের হবে।
তো রোকে আপা, প্রাণহানির কথা বলছেন, একটু কমেন্ট করি ছোট্ট করে, সেটা হচ্ছে যে হিউস্টনে এবং এতেও ফ্লোরিডাতেও মানে একটি কুকুরকে বাঁচাবার জন্য বা বিড়ালকে বাঁচাবার জন্য যে অসাধারণ প্রচেষ্টা তাদের মধ্যে আর কি, এটা মানে এটা সত্যি সত্যি অভূতপূর্ব, কারণ একটি প্রাণের দাম যে কি জিনিস সেটা আমরা এই দেশে থাকলে, এই দেশে
পশু পাখি সব নিয়েই তারা মনে করে একটি প্রাণ রক্ষা করা, জীবজন্তু হোক আর মানুষের তো অবশ্যই, তো সেটা এদের সামর্থ্য আছে, সবকিছু আছে, সেজন্য কাটিয়ে উঠতে পারে। তো
আচ্ছা, এই এই ঘূর্ণিঝড় আরমার পাশাপাশি আরো দুটো ঘূর্ণিঝড়ের এখনো আমাদের, হ্যাঁ হোজে এবং ম্যাক্স, ট্রপিক্যাল স্টর্ম হোজে আর একটি হচ্ছে হারিকেন ম্যাক্স। হারিকেন ম্যাক্স এখনো সাউদার্ন পার্ট অফ মেক্সিকো কোস্টের ওদিকে আছে। আর হোজে শুক্রবার নাগাদ বলা হচ্ছে যে এটা ইউএস ইস্ট কোস্টে আঘাত হানতে পারে বা নর্থ আটলান্টিকের দিকে চলে আসতে পারে। প্রফেসর পল, কি হোজে এবং ম্যাক্সের ব্যাপারে কোনো তথ্য আপনার জানা আছে? বা
আমি ইনফ্যাক্ট আজকে সকালে টেলিভিশনে দেখেছি হোজে ইউএসএর ইস্টার্ন কোস্টকে টাচ করবে না, এটা সমুদ্রের উপর উত্তর দিকে চলে যাবে।
আচ্ছা,
সুতরাং এর থেকে কোনো
এবং বেশ কিছুটা দূরে আছে আর কি, অন্তত যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ডের কাছাকাছি নয়। কিন্তু একের পর এই যে আরেকটি প্রশ্ন, আমার নিজের প্রশ্ন, যে এই যে একের পর এক এগিয়ে আসছে, সেটা কেন?
এটা হচ্ছে হয়তো ক্লাইমেট চেঞ্জের জন্য হতে পারে, অথবা একটা সাইকেল আছে, 10-15 বছর পর পর এরকম কয়েকটা হারিকেন আসে।
অনেকদিন আগের কথা, যে
একটা কোশ্চেন আপনাদের কাছে, সেটা হলো যে আপনারা সবাই, আমরা সবাই জানি ফ্লোরিডাতে সাধারণত সবাই রিটায়ারমেন্টের জন্য ওখানে সেট আপ করে, কিন্তু এখন শোনা যাচ্ছে সে রিটায়ারি পার্সনরা দে আর রিথিঙ্কিং টু মুভ আউট ফ্রম ফ্লোরিডা। ইজ দিস ট্রু? অর মানে এটি কি আসলে কোনো কিছু, যেমন বাঙালিদের ভিতরেও তো অনেকে আছেন যারা ওখানে সেট আপ, আর দে আর থিঙ্কিং টু মুভ আউট ফ্রম ফ্লোরিডা?
রিটায়ারি যারা এখানে বেশিরভাগ যারা নর্থ থেকে, আপ নর্থ থেকে আসে, এরা কিন্তু ওই যে মোবাইল হোমের মধ্যে, মোবাইল হোম পার্কের মধ্যে থাকে। তো দেখা যায় যখনই টর্নেডো হয়, যখনই আপনার এই যে
আপনার
আর যারা আসলে এখানে রিটায়ার করতে চায়, আমি প্রোটার মধ্যে 40 ইয়ার্স, ইউ হ্যাভ টু গেট ইউজ টু ইট। যেমন অনলাইন আমরা সেন্ট্রালে যে আমরা থাকি, আমার মনে আছে যে সময় অ্যান্ড্রু সময় পুরো মায়ামি যে সময় তসনত, আমরা কিন্তু অনলাইনের মধ্যে খুব একটা ফিল করি নাই। এটা ডিপেন্ড করে কোন দিক দিয়ে যেতেছে। এবার যেহেতু আমরা বেশি ফিল করছি, যেহেতু এটা একটা ইস্টে মুভ করে নেপলসে হিট করছে, আসলে এটা হিট করার কথা ছিল ইউএস বা মায়ামিতে, তো তারা লাকি ছিল, তারা পাচ্ছে, কিন্তু এটা যখন এদিকে মুভ করে আসছে, সো ইটস নট ট্রু। এখন যারা ফ্লোরিডাতে আসলে মুভ করে রিটায়ারি, যারা, আমি বাঙালিদের কথা বলবো না, যারা আমেরিকান যারা, এরা কিন্তু জানাশোনার পরে কিন্তু এখানে মুভ করে। তো আমার মনে হয় না এটা খুব একটা এফেক্ট করবে যারা রিটায়ারি যেখানে আসবে না। আই ডোন্ট থিঙ্ক দ্যাট এটা খুব একটা এফেক্ট করবে। যারা আসে তারা কিন্তু ঠিকই আসবে এবং তারা জেনে শুনে এখানে আসবে।
আপনি কি মনে করেন রিয়েল এস্টেটের উপরে প্রচন্ড রকমের একটা এফেক্ট করবে এই হারিকেন আমার কারণে?
না, আমি অ্যান্ড্রুর পরেও দেখছি কোনো হয় নাই, ইয়ার পরে হয় নাই। আই ডোন্ট থিঙ্ক ইটস গোনা এফেক্ট এনিথিং এট অল। এটা হয়তো কয়েকদিন ইয়া থাকবে, আর এখানে যে আপনার ফ্লোরিডার মধ্যে থাকে, ইয়ে টু লিভ উইথ ইট। যেমন আমরা এখানে, যারা আপনারা নর্থে থাকেন, আপনার টর্নেডোর সাথে বাঁচতে হয় আপনাদের। আমাদের এখানে কিন্তু টর্নেডো নাই, টর্নেডো হয় না।
বাংলাদেশের 60-এর দশকে এবং যেটা 70-এ একটা ভয়াবহ রূপ নিয়েছিল, 60-এর দশকে পরপর কয়েক বছর এই ঘূর্ণিঝড় আসতো এবং চট্টগ্রামে, চট্টগ্রাম শহরের উপরে আঘাত পড়তো সব থেকে বেশি, চট্টগ্রাম জেলার উপরে আঘাত পড়তো সব থেকে বেশি। চট্টগ্রামের লোকজন কমেনি, চট্টগ্রামের লোক সংখ্যা বেড়েছে, চট্টগ্রামে বাণিজ্য ব্যবসা সব কিছুরই উন্নতি হয়েছে। একটা পর্ব থাকে, একটা সময় থাকে, হয়তো এই ধরনের ঘূর্ণিঝড় আঘাত আনে। আমার মনে হয় প্রফেসর বিমল পাল আমার সাথে একমত হবেন যে এটা, আপনি যেমন বলেছেন, একটা সাইকেল থাকে এবং সেই সময় আমরা কলেজে পড়াশোনা করার সময়ও আমরা শুনেছি যে ওটাই বলা হতো যে একটা সাইকেল চলছে, এই সময় আসছে ঘূর্ণিঝড়, এই সময়টা পার হয়ে যাবে এবং 1970-এর যে ভয়াবহ ঘূর্ণিঝড় হলো, লক্ষ মানুষ, হ্যাঁ তুমি তোমার জন্মের আগে বোধ হয়, তো যাই হোক সেটা তো হয়েছিল, কিন্তু সেগুলো আমরা কাটিয়ে উঠেছি। বাংলাদেশের মতন দেশে যদি আমরা কাটিয়ে উঠতে পেরে থাকি, যেটা ঘূর্ণিঝড় সিডারের কথা প্রফেসর বিমল পাল উল্লেখ করলেন, তাহলে যুক্তরাষ্ট্রের মতো ধনী, উন্নত এবং বিপুল সম্পদ নিয়ে যে দেশটি, সেই দেশও সেটা কাটিয়ে উঠবেন। এবং আমার মনে হয় যে এই সাইকেলটা চলবে এবং তারপরে লোকে আশান্বিত হয়ে আবার ঘর বাঁধবেন। তো আমাদের আলোচনা বোধহয় এখানেই শেষ করতে হয়।
তাহিরা কিবরিয়া অলরেডি স্টুডিওতে ঢুকেছেন আমাদের,
হ্যাঁ তার হাতে কিছু খবর দেখছি। তো তাহিরা খবরের সময় আমাদের
শেষ ধন্যবাদ জানিয়ে সবাইকে শেষ করে আমাদের একটা বাম্পার বাজাতে হবে।
আচ্ছা ঠিক আছে, আমরা
অনেক ধন্যবাদ,
হ্যাঁ আপনারা সবাই যারা যোগ দিলেন, প্রফেসর বিমল পাল, এ কে এম খুরশেদ হোসেন হিটু, রফিকুল হক এবং ফাহমিদা রহমান, কবির কিরণ, আকবর হায়দার কিরণ, সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আজকের আলোচনা এ পর্যন্তই।
এই অনুষ্ঠানের প্যানেল সদস্য এবং শ্রোতাদের সব মন্তব্যই তাদের নিজস্ব মতামত, ভয়েস অব আমেরিকা কর্তৃপক্ষ সেসব মন্তব্যের জন্য দায়িত্ব নেবে না।
এখন সংক্ষিপ্ত বিশ্ব সংবাদ শোনাচ্ছেন তাহিরা কিবরিয়া।
শুক্রবার লন্ডনে কর্মব্যস্ত সকালে জনাকীর্ণ পাতাল রেলে ঘরে তৈরি বোমা বিস্ফোরণে অন্তত 22 জন আহত হয়েছে। লন্ডন পুলিশ ওই আক্রমণকে সন্ত্রাসী হামলা বলেই বিবেচনা করছেন। জরুরি বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন যে আহতদের প্রাণনাশের ঝুঁকি নেই। পাতাল রেলের পার্সন্স গ্রিন সাবওয়ে স্টেশনের যাত্রীরা বিস্ফোরণ এবং আগুন ধরেছে এমন রিপোর্ট করার পর সেখানে সশস্ত্র পুলিশ নামানো হয়েছে। ওই ঘটনায় লোকের মধ্যে ভীতির সঞ্চার এবং ট্রেন পরিষেবা বিঘ্নিত হয়। ব্রিটিশ প্রধানমন্ত্রী টেরেসা মে ওয়েস্ট লন্ডনের আক্রমণকে কাওয়ার্ডলি বা কাপুরুষোচিত বলে উল্লেখ করেন এবং তিনি লন্ডনবাসীকে তাদের স্বাভাবিক কাজকর্ম চালিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন। মিয়ানমারের সেনাবাহিনীর বিরুদ্ধে পরিকল্পিতভাবে রোহিঙ্গাদের বাড়িঘরে আগুন দেওয়ার অভিযোগ করেছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। যুক্তরাজ্যভিত্তিক এই মানবাধিকার সংস্থাটি শুক্রবার এ বিষয়ে একটি বিবৃতির সাথে তাদের অভিযোগের পক্ষে প্রমাণ হিসেবে কিছু স্যাটেলাইট ছবিও প্রকাশ করেছে। বাংলাদেশে রোহিঙ্গা উদ্বাস্তুদের জন্য ভারত মোট 70 লক্ষ কিলোগ্রাম রিলিফ সামগ্রী দেবে বলে ঢাকাকে জানিয়েছে। বৃহস্পতিবার তারই প্রথম কিস্তি হিসেবে 53,000 কিলোগ্রামের সামগ্রী চট্টগ্রামে ভারতীয় বিমানবাহিনীর বিমানে করে পাঠানো হয়েছে। নেটো উত্তর কোরিয়ার সাম্প্রতিকতম ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের জবাব আন্তর্জাতিকভাবে দেওয়ার আহ্বান জানিয়েছে। নেটো মহাসচিব শুক্রবার এক টুইটার বার্তায় বলেছেন, উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র ছোড়া হচ্ছে নেটো প্রস্তাবের বিরুদ্ধে আরও এক ধাপ বেপরোয়া পদক্ষেপ এবং আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তার ওপরে মারাত্মক হুমকি স্বরূপ, যা আন্তর্জাতিক জবাবের দাবিদার। পশ্চিমবঙ্গের দার্জিলিং গোর্খা জনমুক্তি মোর্চার নেতা বিমল গুরুং এক অডিও বার্তাকে কেন্দ্র করে আবারও অশান্তি সৃষ্টি হয়েছে। এ সম্পর্কে কলকাতা থেকে বিস্তারিত জানাচ্ছেন পরমাশিস ঘোষ রায় তার রিপোর্টে।
মোর্চার সুপ্রিমো হুঁশিয়ারি উপেক্ষা করে ধীরে ধীরে স্বাভাবিক ছন্দে ফিরছিল পাহাড়। এই প্রেক্ষাপটেই এক অডিও বার্তায় পাহাড়ে সবকিছু বন্ধ করে দিতে অনুগামীদের পথে নামার নির্দেশ দেন গোর্খা জনমুক্তি মোর্চার সুপ্রিমো বিমল গুরুং। দলের সর্বময় নেতার বার্তা পেয়ে ময়দানে নেমে পড়েছেন মোর্চার সমর্থকরা। মিরিকের কাছে মঞ্জুখোলা তৃণমূল পরিচালিত মিরিক পুরসভার চেয়ারম্যান লালবাহাদুর রায়ের গাড়ি লক্ষ্য করে পাথর ছড়ে গুরুংপন্থীরা। সে সময় অবশ্য গাড়িতে ছিলেন না চেয়ারম্যান, তবে পাথরের আঘাতে গুরুতর জখম হন চেয়ারম্যানের দেহরক্ষী এবং গাড়ির চালক। আতঙ্কের পরিবেশ ফেরাতে রাতে দার্জিলিং, কালিম্পং, কার্শিয়াং সহ পাহাড়ের বিভিন্ন জায়গায় বেশ কয়েকটি দোকানেও ভাঙচুর চলে। আজ সকালেও অশান্তি চরম পর্যায়ে পৌঁছয়। সকাল 11টা নাগাদ কালিম্পং এর ডম্বরচক একটি আবাসিক স্কুলের বাসে হামলা চালায় গুরুংপন্থীরা।
আফগানিস্তানের দক্ষিণাঞ্চলে নেটো গাড়িবহরের ওপরে বোমাভর্তি একটি গাড়ি দিয়ে আক্রমণ চালানো হয়। ওই হামলায় রুমেনিয়ার অন্তত 4 জন সেনা আহত হয়েছে। ইরাকের দক্ষিণাঞ্চলে বন্দুক ও আত্মঘাতী গাড়ি বোমায় 60 জন নিহত হয়েছে।
আর এরই সঙ্গে শেষ হচ্ছে ভয়েস অব আমেরিকার ওয়াশিংটন থেকে প্রচারিত আজকের বাংলা অনুষ্ঠান। প্রযোজক ছিলেন জয়তী দাশগুপ্ত, প্রকৌশলী ছিলেন জো গিল। আমি সেলিম হোসেন সবাইকে আবারও আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। শুভরাত্রি, ভালো থাকুন সবাই।
This program has come to you from the Voice of America, Washington.